ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
রিপোর্ট রয়েছে জহুরুল আলমের।
যুক্তরাষ্ট্রের আদালতের কোন মামলার ভিত্তিতে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াদের জয়ের ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
আরো রয়েছে কলকাতা থেকে পাঠানো গৌতম গুপ্তের প্রতিবেদন।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ রাখবার জন্য এযাবৎ ৫৯ জন অফিসারকে বদলি করে দিল নির্বাচন কমিশন।
তবে গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ লন্ডনে এক টাউন হল সভায় ব্রিটেনের তরুণ সম্প্রদায়কে নৈরাশ্যবাদ, হতাশাবাদ, বিদেশিদের বিরুদ্ধে ঘৃণা পোষণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এর ঠিক একদিন আগে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনে থাকার পক্ষে তার মন্তব্য নিয়ে তিনি কড়া সমালোচনার সম্মুখীন হন। প্রেসিডেন্ট ওবামা বলেন, ক্রান্তিলগ্নে পরিচিতি নকল করার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় এবং আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে। বিশ্বায়ন এবং সমন্বয়কে হুমকি নয়, সুযোগ হিসেবেই দেখতে হবে। ওবামা বিভিন্ন বিষয়ে উপস্থিত শ্রোতাদের প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে ছিল পরবর্তী প্রেসিডেন্টকে কিভাবে তিনি দেখতে চান, তার নিজের মেয়াদ শেষ হয়ে গেলে তার উত্তরাধিকার পরবর্তী প্রেসিডেন্টের কর্মকাণ্ডে কিভাবে প্রতিফলিত হতে পারে, এই সব বিষয়ে। তিনি বলেন, তার নিজের সময়ের মূল্যায়নের জন্য তাকে ১০ বছর অপেক্ষা করতে হবে, তখন পেছনে ফিরে তিনি দেখবেন তার আমলের ব্যাপারটা। তবে তিনি বলেন, তিনি মনে করছেন এই প্রক্রিয়ায় তিনি নিজের প্রতি বিশ্বস্ত থেকেছেন। ওবামা বিশেষত স্বাস্থ্য পরিচর্যা প্রস্তাব, ইবোলা সংকট সম্পর্কে বিশ্ববাসীর সাড়া এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনকে তাঁর সময়কার উল্লেখযোগ্য অর্জন বলে উল্লেখ করেন। তবে তার সবচেয়ে বড় অর্জন হচ্ছে ২০০৮ সালের আর্থিক সংকটের পর বিশ্ব অর্থনীতিকে মন্দা থেকে উদ্ধার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিককে সন্দেহভাজন ইসলামপন্থীরা আজ হত্যা করেছে। ৫৮ বছর বয়সী রেজাউল করিম সিদ্দিক ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাঁর সহকর্মী সাকাওয়াত হোসেন বলছেন,
উনি রাজনৈতিক কোনো দলের মানে কোনো অ্যাক্টিভ সদস্য ছিলেন না, তবে হ্যাঁ, উনি গান বাজনা করতেন এবং শিল্পী অনুরাগী এবং বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখা যেত, নিজেও শিল্পচর্যা করতেন। কিন্তু তা বাদে মানে এমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বলতে পারবেন না যে উনি কখনো কার সঙ্গে অসদাচরণ করেছেন।
এই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল ৭:৩০ দিকে নিজ বাসভবন শহরের শালবাগান থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়। সন্ধ্যায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস নাস্তিক হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, এমনটাই বলছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এক টুইট বার্তায়। পুলিশ হত্যাকাণ্ডের পরে জঙ্গি সম্পৃক্ততার কথা জানিয়েছিল। রাজশাহী নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নাহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা জানান, নিহত অধ্যাপক রেজাউল করিম সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উল্লেখ্য, এই নিয়ে গত এক যুগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষককে দুর্বৃত্তরা হত্যা করল। মির্খসু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিষয়টি নিয়ে মানবাধিকার মতাদর্শী সুলতানা কামালের একটি সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পরপরই। যুক্তরাষ্ট্রের আদালতে কোনো মামলার ভিত্তিতে সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে। এবং এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, জয়কে অপহরণ কিংবা তাকে দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগটি যুক্তরাষ্ট্রের আদালত গ্রহণই করেনি। তিনি বলেন, আমেরিকান নাগরিক রিজভী আহমেদ সিজারের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছিল তা ছিল একজন FBI এজেন্টকে তিনি ঘুষ দিয়েছিলেন এবং জয় সম্পর্কে কিছু নথি পেয়েছিলেন। তার অপরাধ ছিল সরকারি কর্মকর্তাকে ঘুষ দেয়া এবং FBI কর্মকর্তার অপরাধ ছিল ঘুষ নেয়া ও বিনা অনুমতিতে সরকারি দলিল হস্তান্তর করা। আদালতে জমা দেয়া মামলার নথির সাথে যুক্তরাষ্ট্র সরকারের বেশ কিছু ডকুমেন্টে $30 কোটি অর্থাৎ ২৫,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের যে তথ্য উঠে এসেছে সে বিষয়ে ব্যাখ্যা দাবি করে বিএনপি মহাসচিব বলেন,
সন্দেহজনক
পশ্চিমবঙ্গে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ রাখবার জন্য এযাবৎ 59 জন কর্মকর্তাকে বদলি করল সেখানকার নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
শাসক দলের হয়ে সরকারি বহু অফিসার কাজ করছেন বলে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে আসছিলেন বিরোধীরা। এদের অনেক অভিযোগকেই যথেষ্ট মান্যতা দিয়ে কমিশন শেষ পর্যন্ত পদ থেকে একে একে সরিয়ে দিয়েছে 59 জন অফিসারকে। কেবল শুক্রবার সন্ধ্যাতেই সংশ্লিষ্ট জেলায় ভোটের দুদিন আগেও অপসারিত এক জেলার পুলিশ সুপার এবং আরেক জেলার জেলাশাসক, মোট 13টি থানার ভারপ্রাপ্ত 13 জন অফিসারও শুক্রবারই বদলি হয়ে গেলেন। এই 59 জনের মধ্যে রয়েছেন 4 জন IAS অফিসার এবং 8 জন IPS অফিসার। এর মধ্যে অন্যতম হলেন স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার। জানা যাচ্ছে সতর্ক করে দেওয়ার পরও যেসব অফিসারের কাজের রীতি বদলায়নি বদলি হলেন তারাই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তান তার প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানকে এই বলে আশ্বস্ত করেছে যে আফগান সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তি খোঁজার লক্ষ্যে এক মাসের মধ্যেই তালিবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু হবে। উল্লেখ করা যেতে পারে যে সেখানে শীতের সমাপ্তির পর তালিবানের নেতৃত্বাধীন বিদ্রোহীদের হিংসা হানাহানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে আশঙ্কা করা হচ্ছে এবছরের রক্তপাত অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। এই সপ্তাহে কাবুলে তালিবানের হামলায় প্রায় 70 জন প্রাণ হারান, আহত হয়েছেন আরও অনেকেই। এই সহিংসতা বৃদ্ধির কারণে আফগানিস্তানের ভেতর থেকে প্রেসিডেন্ট আশরাফ গনির প্রতি এই আহ্বান ক্রমশই জোরালো হচ্ছে যে তিনি যেন তালিবানের সঙ্গে শান্তি আলোচনা করার নীতি পরিত্যাগ করেন এবং এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করে তোলেন। তবে এই চাপ সত্ত্বেও পাকিস্তান সফররত আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবর্তন বিষয়ক মন্ত্রী সাঈদ হোসেন আলিম বালখি পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান সরতাজ আজিজের সঙ্গে আলোচনায় সরকার বিরোধী শক্তিগুলোর সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে উচ্চ কণ্ঠ ছিলেন। আফগান মন্ত্রী বলেন যে আজিজ তাকে আশ্বস্ত করেছেন যে প্রায় এক মাসের মধ্যেই শান্তি প্রক্রিয়া আবার শুরু হবে এবং এর ফলে যে 30 লক্ষ শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিয়েছেন তারা স্বদেশে ফিরে যেতে পারবেন। অভিযোগ হচ্ছে যে তালিবান নেতারা পাকিস্তানের ভেতর থেকেই আফগানিস্তানে নাশকতামূলক কাজ চালাচ্ছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে যে আজ সিরিয়ায় 2টি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারের বিমান হামলায় 20 জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। আলেপ্পোতে 10 জন নিহত হয় এবং এর একদিন আগেই সিরীয় সরকারি বিমানগুলোর প্রচণ্ড বোমাবর্ষণে 19 জন প্রাণ হারায়। দুমাই গোলাবর্ষণে কমপক্ষে 13 জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। ফেব্রুয়ারিতে জেনিভার বৈঠকে হিংসা হানাহানি বন্ধের সমঝোতা সত্ত্বেও এই সব হিংসাত্মক ঘটনা ঘটেই চলছে। জার্মান চ্যান্সেলর এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা ইউরোপে অভিবাসন প্রার্থীদের সংখ্যা হ্রাস করার ব্যাপারে ইউ ও তুরস্কের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি নিয়ে যে উত্তেজনা দেখা দিয়েছে তা প্রশমনে আজ তুরস্ক সফরে গেছেন। আঙ্গেলা মার্কেল, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এবং ইউরোপীয় কমিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যান্স তুরস্কের গাজিয়ান্তেপ শহরে গিয়ে পৌঁছলে তাদের স্বাগত জানান তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দেভুতোগ্লু। আশা করা হচ্ছে ইউরোপীয় নেতারা একটি শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। এদিকে 20 মার্চের ওই সমঝোতা এবং রুদ্ধদ্বার বৈঠকে এ ব্যাপারে দেন দরবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রায় $700 কোটি ওই সমঝোতা চুক্তি অনুযায়ী গ্রিসের সমুদ্র তীরে আসা দেশান্তরী লোকজনকে তুরস্কে ফেরত পাঠানো হবে এবং তুর্কিরা ইউরোপে কোনো ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। টাস্ক গতকালই তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ানকে জানান যে অভিবাসন বিষয়ে ইইউ তুরস্কের সঙ্গে আর্থিক ব্যাপারে আলাপ আলোচনা করতে পারে, কিন্তু তার মূল্যবোধ এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ হবে না। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। এই একটু আগেই বিশ্ব সংবাদ প্রচারকালে আনিস আহমেদ যেমনটি কিনা শোনালেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর একটি রিপোর্ট, যে রিপোর্টে আমির খসরু বিস্তারিত বিবরণ পাঠিয়েছেন, রাজশাহীতে এক শিক্ষাবিদ, এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের নির্মম হত্যাকাণ্ড নিয়ে রিপোর্ট। তো ওই রিপোর্টের ভিত্তিতেই আমরা কথা বলেছি বাংলাদেশের মানবিক মতাদর্শী সুশীল সমাজের প্রবক্তা, মানবাধিকার মতাদর্শী সুলতানা কামালের সঙ্গে টেলিফোনে আমাদের স্টুডিও থেকে এই একটু আগেই।
আজকে রাজশাহীতে প্রফেসর রেজাউল করিম সিদ্দিককে যেভাবে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে এ ব্যাপারে এখন বলা হচ্ছে যে ইসলামিক স্টেট তাকে হত্যা করেছে বলে দাবি করছে, এবং যেভাবে তাকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও এভাবেই ইসলামিক স্টেট জঙ্গিরা মানুষজনকে খুন করেছে, সম্ভবত আফগানিস্তান এবং পাকিস্তানের উল্লেখে কথা বলা হচ্ছে। কিন্তু সেই সঙ্গে আবার এটাও বলা হচ্ছে যে কারা হত্যা করেছে, কে হত্যা করলো, কোন গোষ্ঠী করলো, তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ধরনের হত্যাকাণ্ড সংশ্লিষ্ট দুর্বৃত্তদেরকে ঠিকমতো ধরা হচ্ছে না এবং তাদের বিচার হচ্ছে না, সেটাই বড় কথা। এবং এ ব্যাপারে আপনি জানেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চম্পা পটেল ইতিমধ্যেই মন্তব্য করেছেন যে এ পর্যন্ত কাউকেই ধরা হয়নি।
এ ব্যাপারে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট এবং অনেকদিন ধরেই আমরা এই কথাগুলি বলে আসছি, যেহেতু এদেরকে ধরা তো হচ্ছেই না, বরং কখনো কখনো অত্যন্ত দায়িত্বশীল মহল থেকেও এই ধরনের কথাবার্তা আসছে যে যাদেরকে হত্যা করা হচ্ছে তারা নিজেরাই নিজেদের এই হত্যাকাণ্ডগুলি নিজেদের উপরে ডেকে নিয়ে আসছেন, এবং তাদেরকেই বারবার সাবধান করা হচ্ছে। আমাদের দেশে যে ICT অ্যাক্ট করা হয়েছে সেটার ভিতরে প্রচ্ছন্ন ভাবে কিন্তু ওই ধরনেরই একটা বার্তা পাওয়া যায়, যারা এই ধরনের কথাবার্তা লিখবেন যেখান থেকে কেউ মনে আঘাতপ্রাপ্ত হতে পারে, কারোর মানহানি হতে পারে, এবং এই কথাগুলি এত অস্পষ্ট এবং এত অনির্দেশিত যে এই সমস্ত বিষয় সামনে রেখে কিন্তু যে কেউ যে কোনো ধরনের অপরাধ করতে পারে। এবং এই কথাও কখনো কখনো উচ্চারণ করা হয়েছে যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে রাষ্ট্র সেটার জন্য কোনো দায়িত্ব নেওয়ার কথা চিন্তা করছে না। কিন্তু যে কথাটা এখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন তারা কি বলছেন কিংবা কি লিখছেন সেটার সঙ্গে আমাদের অনেকেরই দ্বিমত থাকতে পারে, আমাদের মতামতের কোনো মিল না থাকতে পারে, আমাদের বিরুদ্ধেও কথা হতে পারে, কিন্তু হত্যাকাণ্ড কোনো কারণেই কোনো অবস্থাতেই ন্যায্যতা পেতে পারে না, এবং যে কেউ যে কোনো কারণেই হত্যাকাণ্ড করবে সেটার জন্য তাকে একটা জবাবদিহি করতে হবে। হত্যাকাণ্ডের কারণ ভিত্তিতে আইনগতভাবেই হয়তো শাস্তির হয়েছে হতে পারে, কিন্তু এটা যে হত্যাকাণ্ড পার্সে যে একটি অপরাধ সেই বিষয়টা আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারি না। বিশেষ করে এই ধরনের হত্যাকাণ্ডগুলির ব্যাপারে আমরা দেখতে পেয়েছি যে কথাটা আপনি বললেন প্রশ্নের মাধ্যমে যে একের পর এক হত্যাকাণ্ড ঘটে গেছে, যারাই করুক যারাই এর দায় দায়িত্ব স্বীকার করুক কাউকেই আজ পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি।
আমরা দেখেছি যে বাংলাদেশে এর আগেও সাগর রুনি হত্যাকাণ্ড থেকে নিয়ে এ পর্যন্ত বেশ কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এবং প্রত্যেকবারই বলা হচ্ছে যে আমরা তদন্ত করছি এবং অপরাধীদেরকে ধরা হবে এবং তাদের বিচার করা হবে। হত্যাকাণ্ড অপরাধ যে কোনো দেশে যে কোনো সমাজেই হতে পারে এবং তার কারণও বিভিন্ন রকমের হতে পারে, সেটা নিরীশ্বরবাদীদের বিরুদ্ধে হতে পারে, ধর্ম অনুসারী লোকদের বিরুদ্ধে হতে পারে, বা এমনি সাধারণ অপরাধও হতে পারে। কিন্তু হত্যাকারীকে ধরা যাবে না কেন, এবং ধরার জন্যে নিশ্চয়ই একটা সুসংবদ্ধ ব্যবস্থা থাকতে হবে, তাই না?
অবশ্যই, এখানে আমাদের যে বক্তব্যটা ছিল, আমি অনেকবারই এই কথা বলেছি যে এটা যদি ধরা না দিয়ে থাকে সেটাও আমাদের জন্য যেরকম দুর্ভাগ্যজনক, যদি ধরা না হয়ে থাকে সেটাও আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কারণ এর ফলাফলটা হচ্ছে এই ধরনের অপরাধ প্রবণতা নিরবিচ্ছিন্নভাবে এবং অপ্রতিরোধ্যভাবে বেড়ে যাওয়া, যার ফলাফলটা আমরা পাচ্ছি অনবরতই, একের পর এক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। এবং তরুণের ব্যাপারে অন্তত রাষ্ট্র এইটুকুন বলেছে যে আমরা চেষ্টা করছি, আমরা ধরবো এবং ধরা পড়বে কিংবা এই ধরনের আশ্বাস আমরা বারবারই পেয়েছি, যেটার কোনো ফলাফল আমরা দেখি নাই। কিন্তু আজকে যে হত্যাকাণ্ডের কথাটা বলা হলো এবং এই ধরনের যে হত্যাকাণ্ডগুলি ঘটে গেছে, যাদেরকে কোট আনকোট ব্লগার বলা হচ্ছে কিংবা যারা আমরা যাদের কথা বলছি যে তাদের স্বাধীন মত প্রকাশের যে একটা ক্ষেত্র আছে সেখানে তারা সেই অধিকারটা প্রয়োগ করেছেন দেখে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সম্পর্কে কিন্তু বলেই ফেলা হয়েছে যে রাষ্ট্র এটার ব্যাপারে বিশেষ কোনো দায় দায়িত্ব নিতে চায় না। এখানে আমাদের যে কথাটা হচ্ছে সেটা হলো যে অবশ্যই আমরা বলবো আমাদের রাষ্ট্রের একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব এখানটায় কাজ করে, কারণ একটা রাষ্ট্র কখনোই নিশ্চয়ই অতখানি অক্ষম না, নিশ্চয়ই আমাদের পুলিশ বাহিনী সেরকম অথর্ব পুলিশ বাহিনী না, কিংবা যারা আইন শৃঙ্খলার, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি না, অপরাধের ব্যাপার আছে, যারা অপরাধ প্রতিরোধের দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই এত নিম্নমানের দক্ষতার অধিকারী না যে যার জন্য এই কাজগুলি তারা করতে পারবেন না।
হত্যাকারীদের উদ্দেশ্য নির্ধারণ করা, হত্যার পন্থা নির্ণয় করা বা হত্যাকারীদের পরিচয় শনাক্ত করা, এগুলো তো আছেই, কিন্তু এর থেকেও বড় কাজ যেটা সেটা হচ্ছে যে এই ধরনের হত্যাকাণ্ড একেবারেই বন্ধ করতে হবে, এবং তার জন্যে সুশীল সমাজেরও একটা বিরাট ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে।
আমি অবশ্যই এটা স্বীকার করি, আমি নিজেও একজন, আমি নাগরিক সমাজ বলতে পছন্দ করি এই সমাজটাকে, একজন সচেতন নাগরিক হিসাবে কিংবা নাগরিক সমাজের একজন সদস্য হিসাবে কোনো দিনই আমি বলবো না যে আমাদের সেখানে কোনো দায় দায়িত্ব নেই। আমাদের অবশ্যই দায় দায়িত্ব আছে, কিন্তু সেটা তো খুবই সীমাবদ্ধ। আমরা আমাদের কণ্ঠ সোচ্চার করতে পারি, আমরা প্রতিবাদী কিছু ভূমিকা নিতে পারি, আমরা এটা প্রতিরোধ গড়ার জন্য কিছু আন্দোলন তৈরি করতে পারি, কিন্তু এটার একেবারে শেষ করার দায় দায়িত্ব কিন্তু আমরা রাষ্ট্রের হাতে দিয়ে দিয়েছি। আমি ইচ্ছা করলেই কাউকে গ্রেফতার করতে পারবো না, আমি ইচ্ছা করলেই কাউকে আদালতে নিয়ে হাজির করে দিতে পারবো না, আমি ইচ্ছা করলেই কাউকে শাস্তি বিধান করতে পারবো না। সেটার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে, যেটা দায় দায়িত্ব নির্দিষ্ট কর্তৃপক্ষদের উপরে রয়েছে, এবং সেটা ঠিক মতন চলছে কিনা, কাজ করতে পারছে কিনা এবং কাজ করতে যাতে পারে সেটার সমস্ত তদারকির দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্রের।
বিষয়টা অত্যন্ত জ্বালাময়ী, বিরাট একটা জিজ্ঞাসা রয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট, এটা নিয়ে আরও অনেক কথা বলা যেতে পারে, আমাদের এই স্বল্প পরিসর সাক্ষাৎকারে সে অবকাশ নাই। আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, সাবেক রাষ্ট্রদূত জলমে খলিলজাদ বলেছেন, মুসলমানদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত সেখানে জঙ্গিবাদের উদ্ভব উত্থান। ভয়েস অফ আমেরিকার উর্দু বিভাগের ফয়েজ রহমানের সঙ্গে কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। ওই সাক্ষাৎকারের ভাবানুবাদের ওপর নির্ভর করে তারই বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন সেলিম হোসেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘ সময় আফগানিস্তানে দায়িত্ব পালন সহ যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রাষ্ট্রদূত জালমে খলিলজাদ তাঁর অভিজ্ঞতার আলোকে সম্প্রতি দ্য এনভয় ফ্রম কাবুল টু দ্য হোয়াইট হাউস মাই জার্নি থ্রু এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড এই নামে একটি বই লিখেছেন। তাতে যেসব বিষয় তিনি উল্লেখ করেছেন তার মধ্যে ছিল আফগানিস্তানের শান্তি এবং স্থিতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের ভূমিকা, বুশ এবং রেগান প্রশাসনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ইত্যাদি। ইসলাম এবং জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে মারাত্মক জঙ্গি গোষ্ঠী আইসিসের উত্থানে পশ্চিমা বিশ্ব কোনোভাবে দায়ী কিনা এই প্রশ্নে তিনি বলেন, মুসলমানদের মধ্যেকার দ্বন্দ্বই এই জঙ্গিবাদ উত্থানের মূল কারণ।
Again, the more important factor right now in the ISIS case, for example, is the Sunni-Shia-Iran-Saudi-Turkish rivalry.
তিনি বলেন, আমি মনে করি আইসিসের উত্থানের মৌলিক কারণ সুন্নি শিয়া ইরান এবং সৌদি আরব ও তুরস্ক এদের মধ্যেকার দ্বন্দ্ব। কারণ আমার মতে ইরানি নীতি ওই অঞ্চলে বিশেষ করে সিরিয়া এবং ইরাকের সুন্নিদের জন্য ভীষণ ক্ষতিকর, যার কারণেই মূলত আইসিস জঙ্গি গোষ্ঠীর উদ্ভব। ইরাক দখল বা ইরাক যুদ্ধ ভুল ছিল কিনা সে প্রশ্নে রাষ্ট্রদূত খলিলজাদ বলেন,
Well, if we knew what we know now about that Saddam didn't have WMD or at very little.
তিনি বলেন, আমাদের গোয়েন্দা রিপোর্ট ভুল ছিল। এখন আমরা যা জানি যে সাদ্দামের কাছে বিধ্বংসী অস্ত্র খুব সামান্যই ছিল, এই ভুল ইরান সহ আরো অনেকেই করেছিল। যা হোক, আগে জানলে ইরাক অভিযান করা হতো না। আফগানিস্তানের শান্তি এবং স্থিতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, 9/11 আগে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনাই ছিল না আফগানিস্তানে যাওয়ার। ওই ঘটনার পর আল কায়দা দমনেই মূলত যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়।
In Afghanistan is a lot better than it was.
এখন আফগানিস্তানের অবস্থা অনেক অনেক ভালো। 9/11 আগে কাবুল সহ অনেক শহরই প্রায় মৃত শহর ছিল। এখন শান্তি এবং স্থিতি প্রতিষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কারণেই। রাষ্ট্রদূত খলিলজাদ মুসলিম বিশ্বের সাম্প্রতিক সময়ে লেগে থাকা অস্থিতিশীল অবস্থার পেছনে মুসলমানদের অনৈক্যকেই দায়ী করেন। তিনি বলেন, মুসলমানরা বিভক্ত। একসময়ে যে ইসলাম মুসলমান এলাকায় সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল তারাই আজ বিভক্ত, আর সেই সময় যে ইউরোপিয়ানরা সমস্যায় ছিল তারা এখন বেশ ঐক্যবদ্ধ এবং উন্নত। রিপাবলিকান সমর্থক রাষ্ট্রদূত খলিলজাদ কথা বলেন তালিবানের প্রতি পাকিস্তানের সহযোগিতা সম্পর্কে, মতামত ব্যক্ত করেন হিলারি ক্লিন্টন সম্পর্কে, মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থীদের সম্পর্কেও।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
Voice of America, Washington.
শুনবেন এখন আজকের সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
আট মাস আগে দক্ষিণ সুদানের লড়াইরত দুটি প্রধান দলের দুই নেতা প্রেসিডেন্ট সালভা কিয়ের এবং রাইক মাশার সংঘাতবন্ধে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ মাস ব্যাপী যে দ্বন্দ্ব লড়াই নতুন দেশটিকে বিপর্যস্ত করেছে, সেই থেকে এই চুক্তির অগ্রগতি সাধনে সাফল্য বলতে গেলে কিছুই হয়নি। দুটি পক্ষের নানাবিধ বাধা বিপত্তির কারণে তা বিলম্বিত হয়েছে। জন্মলাভের পর দক্ষিণ সুদানের অর্ধেকটা সময়ই সংঘাতের মধ্যে দিয়ে কেটেছে, যার শুরু 2013 ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট সালভা কিয়ের এবং তার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রাইক মাশারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের মধ্য দিয়ে। প্রেসিডেন্ট কিয়ের দিনকা এবং মাশারের নোয়ের জাতিগোষ্ঠী গ্রুপের মধ্যে সেই থেকে লড়াই শুরু হয়, যার জেরে অগণিত হাজার হাজার লোক নিহত হন এবং 20 লক্ষের অধিক জনগণকে ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নিতে হয়। যুক্তরাষ্ট্র সরকার দুটি পক্ষের সাম্প্রতিক সময় ওয়াও এলাকার কার্যকলাপের নিন্দা জানিয়েছে। সরকারি সেনারা সেখানে যে পদক্ষেপ নেয় তা ছিল স্থায়ী যুদ্ধবিরতি নীতির স্পষ্ট লঙ্ঘন, যা সারা দেশ জুড়ে কার্যকর করার কথা এবং যাতে শান্তি চুক্তির সকল স্বাক্ষরদানকারীরা সম্মত হয়েছেন। এছাড়াও নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে বিরোধী এবং তাদের দোসররা সাম্প্রতিক দিনগুলিতে একই জায়গায় সরকারি বাহিনী এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হামলা চালিয়েছে, যাও যুদ্ধবিরতি চুক্তির একটি লঙ্ঘন। যুক্তরাষ্ট্র সরকার এসব ধরনের লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এছাড়াও বিবাদমান পক্ষগুলিকে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির অনুরোধ জানাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর এবং সামরিক শিবির সংক্রান্ত বিরোধ জয়েন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কমিশন এবং অন্যান্য যথাযথ প্রশাসনের কাছে জানাতে হবে, যা রিপাবলিক অব সুদানের সংঘাত সম্পর্কিত প্রস্তাব চুক্তিতে বর্ণিত আছে। সাউথ সুদানের সংঘাতের সামরিক কোনো সমাধান নেই। সকল পক্ষগুলিকে শান্তি চুক্তির সকল বিধানের প্রতি পরিপূর্ণ প্রতিশ্রুত থাকতে হবে, সেটাই হবে দেশ সেবার, তার বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার এবং দক্ষিণ সুদানের জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার, যা তারা প্রত্যাশা করেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। সময় এখন খবর শোনার সংক্ষিপ্ত সংস্করণে। বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ লন্ডনে এক টাউন হল সভায় ব্রিটেনের তরুণ সম্প্রদায়কে নৈরাশ্যবাদ, হতাশাবাদ, বিদেশিদের বিরুদ্ধে ঘৃণা পোষণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এর ঠিক একদিন আগে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনে থাকার পক্ষে তাঁর মন্তব্য নিয়ে তিনি কড়া সমালোচনার সম্মুখীন হন। প্রেসিডেন্ট ওবামা বলেন, ক্রান্তি লগ্নে পরিচিতি নকল করার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় এবং আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে। বিশ্বায়ন এবং সমন্বয়কে হুমকি নয়, সুযোগ হিসেবেই দেখতে হবে। ওবামা বিভিন্ন বিষয়ে উপস্থিত শ্রোতাদের প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে ছিল পরবর্তী প্রেসিডেন্টকে কিভাবে তিনি দেখতে চান, তার নিজের মেয়াদ শেষ হয়ে গেলে তার উত্তরাধিকার পরবর্তী প্রেসিডেন্টের কর্মকাণ্ডে কিভাবে প্রতিফলিত হতে পারে, এসব বিষয়ে। ওবামা বিশেষত স্বাস্থ্য পরিচর্যা প্রস্তাব, ইবোলা সংকট সম্পর্কে বিশ্ববাসীর সাড়া এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনকে তাঁর সময়কার উল্লেখযোগ্য অর্জন বলে উল্লেখ করেন। তবে তাঁর সবচাইতে বড় অর্জন হচ্ছে 2008 সালের আর্থিক সংকটের পর বিশ্ব অর্থনীতিকে মন্দা থেকে উদ্ধার। পাকিস্তান তার প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানকে এই বলে আশ্বস্ত করেছে যে আফগান সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তি খোঁজার লক্ষ্যে এক মাসের মধ্যেই তালিবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু হবে। উল্লেখ করা যেতে পারে যে সেখানে শীতের সমাপ্তির পর তালিবানের নেতৃত্বাধীন বিদ্রোহীদের হিংসা হানাহানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে আশঙ্কা করা হচ্ছে এবছরের রক্তপাত অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। এই সপ্তাহে কাবুলে তালিবানের হামলায় প্রায় 70 জন প্রাণ হারান, আহত হয়েছেন আরও অনেকে। এই সহিংসতা বৃদ্ধির কারণে আফগানিস্তানের ভেতর থেকে প্রেসিডেন্ট আশরাফ গনির প্রতি এই আহ্বান ক্রমশই জোরালো হচ্ছে যে তিনি যেন তালিবানের সঙ্গে শান্তি আলোচনা করার নীতি পরিত্যাগ করেন এবং এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করে তোলেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, আজ সিরিয়ায় দুটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারের বিমান হামলায় 20 জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। আলেপ্পোতে 10 জন নিহত হয় এবং এর একদিন আগেই সিরীয় সরকার বিমানগুলোর প্রচণ্ড বর্ষণে 19 জন প্রাণ হারায়। দুমাই গোলাবর্ষণে কমপক্ষে 13 জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। ফেব্রুয়ারিতে জেনিভা বৈঠকে হিংসা হানাহানি বন্ধের সমঝোতা সত্ত্বেও এইসব হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে। জার্মান চ্যান্সেলর এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা ইউরোপে অভিবাসন প্রার্থীদের সংখ্যা হ্রাস করার ব্যাপারে ইইউ ও তুরস্কের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি নিয়ে যে উত্তেজনা দেখা দিয়েছে তা প্রশমনে আজ তুরস্ক সফরে গেছেন। আঙ্গেলা মার্কেল, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এবং ইউরোপীয় কমিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যান্স তুরস্কের গাজিয়ান্তেপ শহরে গিয়ে পৌঁছলে তাদের স্বাগত জানান তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতুগলু। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে উৎক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল হয়নি বলে মনে হচ্ছে। আজ দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন যে ডুবোজাহাজ থেকে সমুদ্রের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র বলেন, সোল উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ব্যাপারে নিবিড় নজর রাখছে এবং সম্পূর্ণভাবে প্রতিরক্ষায় প্রস্তুত রয়েছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নিক ইভানভ। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.